বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات وَاللَّهُ عَزِيزٌ ذُو انتِقَامٍ إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَاللَّهُ عَزِيزٌ ذُو انتِقَامٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ।
বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক, তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতোপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মহাকাশ গবেষণায় নতুন সাফল্য পেয়েছে ইরান, একটি স্পেস ট্যাগ এবং একটি ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ। গাজা এবং লেবাননে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরান ও ইয়েমেনের আহ্বান। বাংলাদেশে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালীদের 778 আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল। এবং ভারতে কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক মনু সিংভির আসন থেকে 50,000 রুপির একটি বান্ডেল উদ্ধার, ব্যাপক হট্টগোল। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। মহাকাশ গবেষণায় নতুন সাফল্য পেয়েছে ইরান, আজ দেশে তৈরি একটি স্পেস ট্যাগ এবং ন্যানো স্যাটেলাইট মহাকাশে সফলভাবে পাঠানো হয়েছে। এই কাজে ব্যবহার করা হয়েছে ইরানের তৈরি সিমর্গ স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। ইরানের পাঠানো স্পেস ট্যাগ বা অরবিটাল ট্রান্সফার ব্লকের নাম দেওয়া হয়েছে স্যামন ওয়ান এবং ন্যানো স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছে ফাকর এক। সকালে সেমনান প্রদেশের ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে এগুলো পাঠানো হয়। ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, স্পেস ট্যাগ ও স্যাটেলাইট পৃথিবী থেকে 400 কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপন করা হয়েছে। ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা কম খরচে আরও দূরবর্তী কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করার জন্য স্যামন ওয়ান নামের স্পেস ট্যাগ তৈরি করেছেন। এর ফলে বড় আকৃতির লঞ্চ ভেহিকেলের প্রয়োজনীয়তাও দূর হবে বলে জানা গেছে। এছাড়া ফাক্র এক ন্যানো স্যাটেলাইটটি পাঠানোর উদ্দেশ্য ছিল সিমর্গ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের মাল্টি পেলোড উৎক্ষেপণের ক্ষমতা যাচাই করা। ইরানের শহীদ বিজ্ঞানী ডক্টর মোহসিন ফাকরিজাদের সম্মানে এ স্যাটেলাইটের নামকরণ করা হয়েছে ফাক্র এক। এটির ওজন 10 কেজিরও কম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরায়েল যে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে তার কঠোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দেয়া বক্তৃতায় তিনি এই নিন্দা জানান। ইরাভানি বলেন, ইসরায়েলের এই কর্মকাণ্ড যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। দখলদারদের হোয়াইট ফসফরাস ব্যবহারের বিষয়ে তদন্ত করার জন্য তিনি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা OPCW এর প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি আন্তর্জাতিক সংস্থার কাজের প্রতি স্বাধীন, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে ইরান সমর্থন দেবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমির সাইদ ইরাভানি বলেন, আমরা রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেনশনকে পূর্ণাঙ্গ, কার্যকর ও বৈষম্যহীনভাবে বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাই। এই কনভেনশনের মূল লক্ষ্য অর্জনের জন্য ইরান তার সমস্ত প্রচেষ্টা কাজে লাগাবে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল হুথি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্রের পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল এবং আমেরিকা। গতকাল টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ইসরায়েলি শত্রুরা আমেরিকায় তৈরি নতুন ধরনের এক অস্ত্র ব্যবহার শুরু করেছে যা গাজা উপত্যকায় মানুষের মৃতদেহ গলিয়ে দেয়। হুথি নেতা জোর দিয়ে বলেন, ওয়াশিংটন সরাসরি এবং প্রক্সি যুদ্ধের মধ্য দিয়ে আরব ও মুসলিম দেশগুলোর উপর তাদের নিষিদ্ধ অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের পরিস্থিতি উল্লেখ করে আব্দুল মালিক আল হুথি বলেন, সেখানকার পরিস্থিতি দেখে মনে হয় ইহুদিবাদী ইসরায়েল স্পষ্টত পুরো ফিলিস্তিনি জাতিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। গত বছরের 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজার উপর ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত কমপক্ষে 44,580 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 1,05,739 জন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, মার্কিন সমর্থিত উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী সম্প্রতি সিরিয়ায় যে বর্বরতা শুরু করেছে তার বিরুদ্ধে দামেস্ক সরকারকে অব্যাহতভাবে সমর্থন দেবে হিজবুল্লাহ। তিনি বলেন, মার্কিন ও ইসরায়েলি সমর্থনে সিরিয়ার উপর সন্ত্রাসীদের এই আগ্রাসন চলছে এবং 2011 সাল থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সবসময় তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। গাজা ও লেবাননে তারা ব্যর্থ হওয়ার পর এখন সিরিয়ার সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে। শেখ নাইম কাসেম বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি সমর্থন দেওয়ার কারণে সিরিয়ার সরকারকে উৎখাত ও দেশটিতে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে সন্ত্রাসীরা, কিন্তু গত কয়েকদিনে তারা যা করেছে তার ভেতর দিয়ে লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে না। হিজবুল্লাহ মহাসচিব সুস্পষ্টভাবে বলেন, আমরা হিজবুল্লাহ হিসেবে সিরিয়া সরকারের পাশে থাকব এবং আগ্রাসীদের লক্ষ্য অর্জন ব্যর্থ করার জন্য আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সবই করব। গাজা এবং লেবাননে আগ্রাসনের সময় নিশ্চুপ থাকা আরব দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শেখ নাইম কাসেম বলেন, ইসরায়েলের প্রতিটি অর্জন আপনাদের জন্য ক্ষতির কারণ। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে জমা না দেয়াই সারা দেশে 778টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে। অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ও প্রভাবশালীরা রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, লাইসেন্স বাতিল হওয়ায় অস্ত্রগুলো এখন অবৈধ। এসব অস্ত্র উদ্ধারে সব জেলা পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদে বিভিন্ন সময়ে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কর্মসূচিতে ও প্রতিপক্ষকে ভয় দেখাতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা বৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে সারা দেশে 19,594টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। সে সঙ্গে 2009 সালের 6 জানুয়ারি থেকে 5 আগস্ট পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের গত 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেকে অস্ত্র জমা দেননি। বাংলাদেশের পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার হাড়ি ভাষা ইউনিয়নের মোমিনপাড়া এবং ভারতের সিংপাড়া সীমান্তে ঘটনা ঘটে। নিহত আনোয়ার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। ঘটনাস্থল থেকে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা গণমাধ্যমকে বলেন, সীমান্তের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ভারতে কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক মনু সিংভির আসন থেকে 50,000 রুপির একটি বান্ডেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারপারসন জগদীপ ধনখড়। শুক্রবার সংসদে তিনি জানান, অধিবেশন শেষে 222 নম্বর আসন থেকে সংসদের নিরাপত্তা কর্মকর্তারা এই অর্থ উদ্ধার করেন। রাজ্যসভা চেয়ারপারসনের এমন দাবির জোরে প্রতিবাদ জানান কংগ্রেসের সংসদ সদস্যরা। তারা বলেন, তদন্তের আগে কারো নাম নেওয়া উচিত নয়। এমনি ঘটনায় রাজ্যসভায় তুমুল হট্টগোল শুরু হয়। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এ ঘটনার তদন্ত করার নির্দেশ দেন। যদিও অভিষেক মনু সিংভি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনা নিয়ে শাসক ও বিরোধী পক্ষে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভার সদস্য এই ঘটনাকে রাজ্যসভার গৌরবের প্রতি অপমান বলে আখ্যায়িত করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি বলেছেন, ইরানকে দেয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি আমেরিকা। তিনি আজ তেহরানে জুমা নামাজের খোতবায় একথা বলেন। তিনি আরও বলেন, আমেরিকার সাথে আলোচনা করে কোনো লাভ হবে না। তারা আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনে চলে না। আমেরিকা একটি দস্যু রাষ্ট্র এবং তাদের কাছে শক্তিই হল যুক্তি। দুর্বল জাতিগুলোর কাছে তারা চাঁদা দাবি করে। ইরানের ছাত্র দিবস উপলক্ষে তিনি বলেন, ছাত্র সমাজের মধ্যে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী চেতনা জোরালো রাখতে হবে। এ প্রসঙ্গে তিনি ইরানে মার্কিন মদতপুষ্ট সামরিক অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরেন এবং সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। আজকে জুমা নামাজের খতিব সিরিয়ার বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, ইরানের জনগণ ও সরকার সবসময় ইসলামী প্রতিরোধ ফ্রন্ট ও সিরিয়ার পাশে থাকবে। এ প্রসঙ্গে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আঞ্চলিক দেশগুলো সফরের কথা তুলে ধরেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। গতকাল দখলদার বাহিনীর বিমান হামলায় অন্তত 48 জন ফিলিস্তিনি শহীদ এবং 201 জন আহত হয়েছেন। লেবাননের সাথে যুদ্ধবিরতি করলেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদীদের লাগাতার আগ্রাসন অব্যাহত রয়েছে এবং বিধ্বস্ত গাজার উপর সমানতালে তারা বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গতকাল ইহুদিবাদী বাহিনী গাজা শহরের উপর বিমান হামলা চালায় এবং সেখানে অন্তত 21 জন শহীদ এবং 28 জন আহত হন। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে উদ্বাস্ত হওয়া পরিবারের সদস্যরা সেখানে কয়েকটি বিশাল আকারের তাঁবুতে আশ্রয় নিয়েছিল। দখলদার বাহিনী বিমান এসব তাঁবুর উপর হামলা চালায় এবং তাঁবুগুলো সব পড়ে যায়। এসব তাঁবুতে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডার এবং উদ্বাস্ত লোকজনের কাপড় চোপড় ও ফার্নিচার এ আগুনে আরও বেশি প্রজ্বলিত করে তোলে। এ কারণে সেখানে অনেকেই পুড়ে মারা যান। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকসি আজ ইরাক সফরে গেছেন। সিরিয়া নতুন করে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলার বিষয়ে আলোচনা করতেই তিনি বাগদাদ গেছেন। বাগদাদে ইরান, ইরাক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ত্রিপক্ষীয় বৈঠক করেছেন। এ লক্ষ্যে গত রাতেই ইরাক পৌঁছান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাসেম সাব্বাক। এর আগে সিরিয়া ও তুরস্ক সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল লেবাননে যুদ্ধ বন্ধ করে গত 27 নভেম্বরে যুদ্ধবিরতি ঘোষণা করার পর দক্ষিণ লেবানন এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার অধিবাসীরা অবশেষে তাদের বাড়িঘরে ফিরে যেতে সক্ষম হয়েছিল। তবে সিরিয়ায় নতুন করে সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার।
ইহুদিবাদী ইসরায়েল লেবাননে যুদ্ধ বন্ধ করে গত 27 নভেম্বর যুদ্ধবিরতি ঘোষণা করার পর দক্ষিণ লেবানন এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা অবশেষে তাদের বাড়ি ঘরে ফিরে যেতে সক্ষম হয়েছিল। যাই হোক, উচ্চমাত্রার নিরাপত্তা উদ্বেগের কারণে কিছু সীমান্ত গ্রাম ও শহরকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে এখনো বলবৎ রাখা হয়েছে এবং সেখানে প্রবেশের উপর এখনো নিষেধাজ্ঞা রয়েছে। ইসরায়েলি সৈন্যরাও দেখিয়েছে যে তারা সত্যি যুদ্ধবিরতি মানে না। এদিকে লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে পশ্চিম আলেপ্পোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সেখানে সিরিয়ান আরব আর্মি ইসরায়েল সমর্থিত তাকফিরি সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করছে। মূলধারার গণমাধ্যম এই গোষ্ঠীগুলোকে ভুলভাবে সিরিয়ান বিদ্রোহী হিসেবে উল্লেখ করছে। এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো যারা হায়াত তাহিরের আল শামের ছত্রশায়ে কাজ করে, তারা ইসরায়েলি সরকার এবং পশ্চিম শক্তি দ্বারা সমর্থিত এবং একটি বৃহত্তর ভূরাজনৈতিক স্বার্থের প্রতিনিধিত্ব করছে। ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণ লেবাননে টানা 70 দিন আগ্রাসন চালিয়েও তারা লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশ করতে সক্ষম হয়নি এবং এক্ষেত্রে তাদের লজ্জাজনক পরাজয় ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সরকারকে তার কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করেছিল। ইসরায়েল তার হারানো বিশেষ যোগ্যতা পুনরুদ্ধার করার জন্য এখন অবৈধ শাসক গোষ্ঠী লেবাননের প্রতিরোধের জন্য অত্যাবশ্যক অস্ত্র সরবরাহের চেইনগুলোকে ব্যাহত করতে যুদ্ধের নতুন ফ্রন্ট খুলতে চাইছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে সরাসরি সতর্ক করার পর সংঘর্ষের এই বৃদ্ধি ঘটে। তিনি আসাদকে বলেছিলেন যে তুমি আগুন নিয়ে খেলছ। নেতানিয়াহুর এই বিবৃতি, যেটি লেবাননের যুদ্ধবিরতি এবং হিজবুল্লাহর বিরুদ্ধে পরাজয় মেনে নেওয়ার পর দেওয়া হয়েছিল, প্রতিরোধ অক্ষকে সাহায্য করার ক্ষেত্রে সিরিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকাকে সরাসরি নির্দেশ করে। সিরিয়া প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করতে একটি মুখ্য ভূমিকা পালন করে আসছে এবং হিজবুল্লাহ ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর মূল সমর্থক হিসেবে কাজ করে আসছে। এই সহায়তার মধ্যে অস্ত্র ও সম্পদ হস্তান্তরের সুবিধা অন্তর্ভুক্ত। তার লজিস্টিক ভূমিকা ছাড়াও সিরিয়া আলেপ্পো শহরে গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলোকে পৃষ্ঠপোষকতা করছে, যার মাধ্যমে বৃহত্তর প্রতিরোধ নেটওয়ার্কের কৌশলগত গুরুত্ব নির্দেশ করে। পশ্চিমা সমর্থিত প্রক্সি বাহিনীর বিরুদ্ধে লড়াই সিরিয়াও একটি ফ্রন্টলাইন দেশ। এই প্রক্সি বাহিনীর লক্ষ্য আলেপোকে নিয়ন্ত্রণ করা এবং দামেস্কে বাশার আল আসাদের নির্বাচিত সরকারকে দুর্বল করা। একটি লজিস্টিক হাব হিসাবে সিরিয়ার দ্বৈত ভূমিকা এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করার বিদেশি প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য দামেস্ক সরকারের প্রতিরোধ কামিতা প্রতিরোধ অক্ষের মাঝে বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে। সিরিয়ার অস্ত্র ডিপো, যার মধ্যে অভ্যন্তরীণ ভাবে উৎপাদিত অস্ত্রের পাশাপাশি অন্যান্য দেশ থেকে সংগ্রহ করা অস্ত্র রয়েছে, সেগুলো লেবাননে হিজবুল্লাহর কার্যক্রমকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত দশকে সিরিয়ার গবেষণা এবং বৈজ্ঞানিক কেন্দ্রগুলো অত্যাধুনিক অস্ত্র তৈরির কাজে নিয়োজিত থাকায় এগুলো শত্রুদের দ্বারা বারবার আক্রমণের শিকার হয়েছে। এই আক্রমণগুলোর মধ্যে রয়েছে কৌশলগত স্থানগুলোতে বোমাবর্ষণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই আক্রমণ তীব্র হয়েছে এবং সিরিয়ার সামরিক অবকাঠামো এবং প্রতিরোধ অক্ষে এর ভূমিকাকে দুর্বল করার ইচ্ছাকৃত প্রচেষ্টার দিকে ইঙ্গিত দিচ্ছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সাম্প্রতিক পদক্ষেপগুলোকে তেল আবিব সরকারের ব্যর্থ পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে, যা লেবাননে পরাজয়ের দিকে ইঙ্গিত করে, জনগণ ও প্রতিরোধের অক্ষকে রক্ষা করে চলেছে। ইতিহাস দেখিয়েছে যে এ ধরনের প্রচেষ্টা শেষ পর্যন্ত শত্রুদের আবার পরাজয়ের দিকে নিয়ে যাবে। তার প্রতিরোধ ও কৌশলগত জোটের মাধ্যমে সিরিয়া এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য ইহুদিবাদী শাসনের প্রচেষ্টাকে নিষ্ক্রিয় করছে এবং ফিলিস্তিনকে মুক্ত করার দিকে পদক্ষেপ অব্যাহত রেখেছে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। মহাকাশ গবেষণায় নতুন সাফল্য পেয়েছে ইরান। একটি স্পেস ট্র্যাক এবং একটি ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ। গাজা এবং লেবাননে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরান ও ইয়েমেনের আহ্বান। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালীদের 778 আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল। তো শ্রোতা বন্ধুরা, চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আমরা বাংলাদেশের ইসকন নেতাকে গ্রেপ্তারের ঘটনায় দেশটির সাথে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলবো। আর আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন বিশিষ্ট কবি ও সাংবাদিক নেতা আব্দুল হাই শিকদার। জনাব আব্দুল হাই শিকদার, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে।
আপনাকে অনেক ধন্যবাদ।
জনাব আব্দুল হাই শিকদার, ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এ মুহূর্তে অনেক বেশি তিক্ত হয়ে উঠেছে। চিন্ময় দাসের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে ভারত সরকার এবং তার আটকের ঘটনাকে নিন্দা জানিয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
ধন্যবাদ রেডিও তেহরানকে। বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক, নিন্দনীয় এবং আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রথম কথা হল, ভারত তার কূটনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করে একটা অভিযুক্ত ব্যক্তি যাকে ইস্কনের মূল কমিটিতে বহিষ্কার করা হয়েছে নারী ঘটিত কেলেঙ্কারির জন্য, তারপরে শিশুদের উপরে যৌন হয়রানির কারণে, এরকম একটা লোকের বিরুদ্ধে যখন আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তখন বাংলাদেশ তো তার প্রচলিত আইন মোতাবেকই ব্যবস্থা নিতে যাচ্ছে। এটা তো এমন কোনো কথা না যে নতুন করে কোন আইন জারি করে সেই আইন দিয়ে তাকে ধরার জন্য পাগল হয়ে গেছে গভর্নমেন্ট, তা তো না, সেটা অপরাধী। এরকম একটা অপরাধীকে রক্ষার জন্য ইস্কন যেখানে বহিষ্কার হচ্ছে সেই রকম একটা ব্যক্তিকে ভারত সরকার অন্ধের মতো হিংস্রতা নিয়ে তার পক্ষে স্থান নিয়েছে, এটা করে ভারত কি চাচ্ছে আসলে?
জি জনাব শিকদার, এটা করে ভারত আসলে কি চাচ্ছে বলে আপনি মনে করেন?
ভারত চাচ্ছে অপরাধীদের পক্ষে অবস্থান নিতে। বাংলাদেশের যখন কোন ভালো মানুষগুলো নির্যাতিত হয়েছে তখন ভারত ইন্টারফেয়ার করেছে, কথা বলেছে, কয় নাই তো? 15 বছর বাংলাদেশে শত শত লোকরে, হাজার হাজার লোকরে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, কই ভারতের মুখ দিয়ে তো কোনো কথা শুনি নাই? এখন এইরকম একটা ক্রিমিনালের ব্যাপারে তাদের বক্তব্য আছে কেন? এটার মূল কারণটা হলো ভারতের আভ্যন্তরীণ রাজনীতি, অহিংসা পরম ব্রত নিয়ে যারা যাত্রা শুরু করেছিল সেই ভারতের দখল নিয়েছে হলো হিন্দুত্ববাদী উগ্র হিংস্র সাম্প্রদায়িক শক্তি। রাস্তাঘাটে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এখানে সেখানে মসজিদ ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে। ভারত নিজের চেহারাটা আয়নায় দেখে না বাংলাদেশে এরকম অসভ্য কোন বর্বর অবস্থান নিয়েছে কোনোদিন? বাংলাদেশের মানুষ তো সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, আমি তো কোথাও দেখিনি যে হিন্দু মুসলিমের কোনো বিরোধ, সবাই তো মিলেমিশে। এরকম একটা প্রীতিপূর্ণ দেশকে ভণ্ডুল করে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভারতের শাসক গোষ্ঠী যেটা চাচ্ছে সেটা হলো, ভারতের জনগণের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, ভারতের শাসক গোষ্ঠী এবং তাদের গুন্ডা বান্ডারা এইরকম একটা ঝামেলা তৈরি করতে পারে ভারতের হিন্দু ভোট গুলোকে তারা একখানে করতে পারে, এটা হলো শয়তানের খেলা একটা আর কি, রাজনৈতিক খেলা। সেই খেলার জন্য বাংলাদেশের পিছনে লেলি দেওয়া হয়েছে। এখন ঘটনা হলো যে ভারতে যখন মুসলমানদের উপর নির্যাতন করা হয়, মুসলমানদের পিটিয়ে মারা হয়, এহসান জাফরিকে পানি শুদ্ধে জ্বালিয়ে দিয়ে মারছিল এই গুরু নরেন্দ্র মোদী, এই অমিত শাহ, বাংলাদেশ কি কিছু বলেছিল সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। তারপরে আরো কতজনকে হত্যা করেছে ধর্মীয় কারণে, বাবরি মসজিদ ভেঙে ঘুরিয়ে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ওখানে মন্দির বানাইছে, বেনারসের জ্ঞানবাবী মসজিদ আজকে হুমকির মুখে, বাংলাদেশ এগুলোর উপর ইন্টারফেয়ার করেছে কখনো? বাংলাদেশের কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে চলতে জানে ভারত, সেই কূটনৈতিক শিষ্টাচারের সীমা অতিক্রম করে নিজের চেহারাকে ঢাকার জন্য বাংলাদেশের ঘাড়ে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প পাচার করে দিয়ে এখানে একটা হানাহানি পরিবেশ তৈরি করতেছে। অবশ্যই বাংলাদেশের মানুষ এটা রুখে দেবে ইনশাল্লাহ।
জনাব আব্দুল্লাহ শিকদার, ভারতের যেসব পদক্ষেপ তার বিপরীতে বাংলাদেশ সরকারের পদক্ষেপ কতটা সময় উপযোগী বলে আপনার মনে হয়?
প্রফেসর ইউনূসের প্রতি আমাদের বাংলাদেশের শুধু না সারা পৃথিবীর মানুষের এটা বিশেষ শ্রদ্ধা, আমরা তাকে বিশ্বাস করি এবং আমি মনে করি যে হয়তো যেরকম কার্যকর পদক্ষেপ প্রথম দিকে নেওয়া উচিত ছিল ভারতের এই যে আপনি জানেন ভারতের মিডিয়া গুলো বর্বরতা ফেক নিউজ চালানোর ক্ষেত্রে পৃথিবীতে এখন ভারতের মিডিয়া গুলো হলো সবার শীর্ষে। এই যে এই ঈশ্বরের এই লোকটার পক্ষের আইনজীবী এই যে আমাদের আপনার আলিফ চট্টগ্রাম কোর্টের আলিফকে তার পক্ষের আইনজীবী দেখিয়ে প্রচারণা দিয়ে ফাটাফাটি কাণ্ড কারখানা, মানে হাস্যকর ব্যাপার না? সে তো তৃণমূলের আইনজীবী না, কিন্তু ভারতীয় মিডিয়া ওটা এস্টাবলিশ করার চেষ্টা করতেছে। তো এরকম ভাবে আমি মনে করি যে ভারতীয় এই যে হিংস্র প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডার এগেনস্টে বাংলাদেশের মিডিয়া খুবই দুর্বল অবস্থানে আছে, তারা যথাযথ জবাব দিতে পারতেছে না। সত্য প্রকৃত ঘটনাগুলোকে উত্থাপন করে ভারতের কোথায় কি হচ্ছে সেগুলোকে এখন তুলে ধরার সময় আসছে আমাদের। মিডিয়াগুলো সেক্ষেত্রে খুব যে একটা ভালো ভূমিকা পালন করতেছে তা আমি বলে আমি অসন্তুষ্ট আমাদের মিডিয়ার আচরণে।
জনাব আব্দুল্লাহ শিকদার, আপনি বলছিলেন ভারতের প্রোপাগান্ডার কথা, তো এ ব্যাপারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস উইংস এর ভূমিকা সম্পর্কে আপনার বক্তব্য কি?
সরকারের প্রেস উইংস এগুলো তোতলা লিঙ্গ ছাড়া লোক দিয়ে ভরা, তোতলা লিঙ্গ ছাড়া লোক দিয়ে আপনার যুদ্ধে জয়লাভ করা যায় না। তোতলাদের ব্যাপারে আমার আপত্তি নেই, তোতলা করা তো ন্যাচারাল ব্যাপার, কিন্তু এগুলো হলো আপনার এক ধরনের মেরুদণ্ডহীন মানুষ আর কি। মেরুদণ্ডহীন মানুষগুলো দিয়ে আপনি মিডিয়াকে ফেস করতেছেন। সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি, আমাদের সরকারের করণীয় হলো প্রত্যেক দিন প্রেস ব্রিফিং এর ব্যবস্থা করা। বাংলাদেশে যে সমস্ত মিশন গুলো আছে বিভিন্ন দেশের, সেই মিশন গুলোর সঙ্গে যোগাযোগ রাখা। তারপরে হলো আপনার ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে মূল প্রকৃত চিত্র উপস্থাপন করা। তারপরে হলো যে বাংলাদেশের যে সমস্ত মিশন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে আছে, সেই মিশন গুলোকে কার্যকর করা। বৈশা বৈশা ফুটে নির্ধারণের বাদ দিয়ে বলে যে বেড়া দেশ আক্রান্ত, তোমার দেশের ইমেজ আক্রান্ত, তোমার দেশের জনগণ আক্রান্ত, তোমরা হলে বৈশা বৈশা বেড়াগিরি দেখাইছো, কিসের বেড়াগিরি হে তোমার, রাস্তায় নামো, ওই দেশের সরকারকে ওই দেশের মিডিয়াকে ইনফর্ম করো যে আসলে ঘটনাটা গুলো কি। এই কাজগুলো আমাদের মিডিয়া করতেছে না, আমাদের সরকার করার ক্ষেত্রে আমি মনে করি যে খুব একটা কার্যকর ভূমিকা নিতে তা না।
শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তারের ঘটনায় দেশটির সাথে ভারতের সম্পর্ক নিয়ে কবি ও সাংবাদিক নেতা আব্দুল হাই সিংদারের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে জনাব আব্দুল্লাহ সিকদার। ইসকন ইস্যুকে কেন্দ্র করে ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। এই ঘটনায় ভারতের সাথে বাংলাদেশের যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে তার পরিণতি কি হতে পারে বলে আপনার মনে হয়? এক্ষেত্রে সামরিক সংঘাতের কোনো আশঙ্কা আছে কিনা?
ভারতের যেটা রাষ্ট্রীয় বা ত্রিপুরার সরকারের এক ধরনের মানে নমনীয়তার কারণে বা পৃষ্ঠপোষকতার কারণে অদৃশ্য কলকাঠি নাড়াচাড়ার কারণে বাংলাদেশের এই সহকারী হাই কমিশনটা আক্রান্ত হয়েছে, এবং এখানে সরকার তার দায় এড়াতে পারে না। খালি ক্ষমা প্রকাশ করলে যথেষ্ট না, আরো কার্যকর ব্যবস্থা নিতে হবে। অবশ্যই তারা কিছু পুলিশ টুলিশকে অ্যারেস্ট অ্যারেস্ট করছে, বরখাস্ত করছে, এগুলো ভালো পদক্ষেপ। কিন্তু ঘটনাটা হলো যে মূল ক্রিমিনাল গুলোকে শনাক্ত করতে হবে, আর এর ভেতর দিয়ে তারা যেটা চেয়েছিল ভারতীয় এই সরকার, সেটা হলো যে বাংলাদেশেও মানুষও যাতে ভারতীয় বিভিন্ন হাই কমিশন গুলোকে অ্যাটাক করে, যারা আছে চট্টগ্রামে আছে, রাজশাহীতে আছে, অ্যাটাক করে। আল্লাহর অসীম রহমত, এবং আমি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দেই, তারা ভারতীয় ফাঁদে পা দেয়নি। আমরা যেটা চাই সেটা হলো যে এইসব ফাঁদে আমরা পা না দিয়ে মাথার আন্ডা রাখতে হবে। আর সামরিক আগ্রাসন ভারত যদি চালায়, আমি মনে করি না সামরিক আগ্রাসন চালানোর মতো দুঃসাহস তারা দেখাবে কিনা। যদি সেটা করে বাংলাদেশ আল্লাহর রহমতে চিরকালের জন্য একটা বজ্র দৃঢ় ইস্পাত দৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে। ভারত যেভাবে বিতাড়িত হয়েছে মালদ্বীপ থেকে, যেভাবে শ্রীলঙ্কা থেকে, যেভাবে আপনার আফগানিস্তান থেকে, আপনার নেপাল থেকে, করতে তো করুন পরিণতি তাদের অপেক্ষা করবে বাংলাদেশের। 18 কোটি মানুষ, 1 কোটি লোক যদি ভারত আমাদের হত্যা করে, তারপরও 17 কোটি লোক থাকবে আমাদের বাংলাদেশের মাটিতে। ভারতীয় উচ্চাভিলাষ, এই সামরিক উচ্চাভিলাষ চরিতার্থ করার, সফল করার কোন সম্ভাবনা নাই।
তো জনাব আব্দুল্লাহ সিকদার, ইসকন নেতা চিন্ময় দাসকে নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে রেডিও তেহরানকে সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে বিদায় চাইছি আজকের আলাপন থেকে। আবারও নতুন কোন বিষয় নিয়ে কথা হবে আগামী সপ্তাহে। ততক্ষণ আপনারা ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
সুন্দর জীবন,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত আসরে আমরা অন্যদের সঙ্গে নিজের ছেলে মেয়েদের তুলনা করার নানা ক্ষতিকর দিক নিয়ে খানিকটা আলোচনা করেছি। আজ এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি আসরের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন।
বাবা মায়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে সন্তানদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলা এবং স্বাধীন চেতা মনোভাব শানিত করা। কিন্তু দুঃখজনকভাবে কোনো কোনো বাবা মা নিজেদের আশা আকাঙ্ক্ষা সন্তানদের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা চালান। এর ফলে শিশুরা বাড়তি চাপ অনুভব করে। মনে রাখা দরকার, সন্তানেরা জড় কোনো বস্তু নয়, তারা অনাকাঙ্ক্ষিত কোনো উপাদানও নয়। সন্তান হচ্ছে ঐশ্য উপহার, বাবা মায়ের ভালোবাসার ফসল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য বাবা মা কখনোই অভিযোগ করার অধিকার রাখে না। মনে রাখবেন, আপনার প্রত্যেক সন্তান আলাদা সত্তা। আপনার সন্তানদের সবাই একই রকম হবে অথবা অন্যদের সন্তানের মতো হবে এমন কোনো কথা নেই। একই সঙ্গে এমন নিশ্চয়তাও নেই যে আপনার সন্তান চিরদিন আপনার সঙ্গে থাকবে এবং আপনার নীতি অনুসরণ করে জীবনযাপন করবে। বাবা মার আরেকটি দায়িত্ব হল তার সন্তানদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর রাখা। কিন্তু বাবা মা যখন অন্যের সঙ্গে সন্তানের তুলনা করেন, তখন তাদের মধ্যে নানা মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
বাবা মায়ের উচিত অন্যের সঙ্গে সন্তানের তুলনা না করে বাস্তবতাকে মেনে নেয়া। এটা মনে রাখা জরুরি, দুইজন মানুষকে তুলনা করা এবং একজনের কোনো দুর্বলতা বা ঘাটতির কারণে তাকে অপমান করা উচিত নয়। প্রত্যেক মানুষকে তার বেড়ে ওঠার পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা, সংস্কৃতি, সুযোগ সুবিধা, মেধা, সামর্থ্য এবং তার অতীতের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। সন্তানদেরকেও এই শিক্ষা দিতে হবে যে তারা যেন অন্যের সঙ্গে নিজের তুলনা এবং প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে নিজেকে চিনতে ও জানতে শেখে। তারা যেন নিজেদের মেধা ও সামর্থ্য অনুযায়ী লক্ষ্য স্থির করে ভালো ও সফল মানুষ হওয়ার চেষ্টা চালায়। অন্যদের চেয়ে ভালো ও সফল হতে হবে অথবা অন্যদের পর্যায়ে পৌঁছাতে হবে, এমন চিন্তা যেন সন্তানের মনে জায়গা করতে না পারে সেই চেষ্টা করতে হবে।
নিজের সার্বিক উন্নয়ন ঘটানো প্রতিটি মানুষেরই দায়িত্ব। তবে এর অর্থ এই নয় যে অন্যের তুলনায় বেশি উন্নতি করতে হবে। এর মানে হচ্ছে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী উন্নতি ঘটাতে হবে। গতকালের চেয়ে আজ আরও একটু অগ্রগামী হতে হবে। আরও সহজ করে বলা যায়, তুলনাটা হতে পারে গতকালের সঙ্গে আজকের। কেবল তুলনাটা চলতে পারে নিজের সঙ্গেই, নিজের অগ্রগতির তুলনা নিজের সঙ্গে করলে সক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে জানা যায়। এরই ধারাবাহিকতায় মানুষ অতুলনীয় হয়ে উঠতে পারে। কিন্তু কেউ যখন অন্যের সঙ্গে তুলনা করতে থাকে, তখন সে ক্রমেই হিংসুক হয়ে ওঠে। শুধু সন্তান নয়, পৃথিবীতে কারোর সঙ্গেই কারোর তুলনা করা ঠিক নয়, কারণ প্রত্যেক মানুষই সম্পূর্ণ আলাদা ও অনন্য। সবাই সব দিকে সমান হবে না, এটাই স্বাভাবিক। এক একজন এক এক দিক দিয়ে পারদর্শী হবে। সব সময় মনে রাখতে হবে, সন্তানকে কারোর সঙ্গে তুলনা করলে তার আত্মবিশ্বাস কমে যায়, নিজেকে অযোগ্য ও দুর্বল ভাবতে শুরু করে, নিজের জীবনের প্রতি খেয়াল না রেখে অন্যের জীবনে পড়ে থাকে, অপরের চিন্তা ভাবনা কাজকর্মকে অনুসরণ করে, এতে নিজের সক্রিয়তাকে হারিয়ে ফেলে, সবাইকে তার প্রতিযোগী মনে করে, সরল দুনিয়াটাকে জটিল বানিয়ে ফেলে।
সুস্থ সমাজের জন্য সুস্থ মানুষ দরকার। সমাজের সুস্থতার বিষয়টি ওই সমাজের মানুষের সুস্থতার উপরেই নির্ভর করে। বাবা অথবা মা হওয়া কোনো প্রতিযোগিতার বিষয় নয় এবং অন্যদের সামনে এটা তুলে ধরার কোনো প্রয়োজন নেই যে আপনার সন্তানেরা অন্যদের চেয়ে অনেক ভালো। বাবা মাকেও ভাবতে হবে তুলনা না করে কিভাবে সন্তানের উন্নতি নিশ্চিত করা যায়। এমন পদ্ধতি অনুসরণ করতে হবে যার কোনো নেতিবাচক প্রভাব নেই, বরং এর মাধ্যমে সন্তানের উন্নতি ও অগ্রগতি নিশ্চিত হয়। যেমন সন্তানের বিকাশ ও উন্নতি নিশ্চিত করার একটি উপায় হল সন্তানের ভালো কাজের প্রশংসা করা। তার অর্জিত সাফল্যটা খুব সামান্য হলেও তাদের প্রশংসা করুন। এর ফলে সন্তানের আত্মবিশ্বাস বাড়বে। সন্তানদেরকে তাদের দুর্বলতা কাটিয়ে উঠতে সহযোগিতা করুন। তাদেরকে সবসময় ভালো কাজে উৎসাহ যোগান। তাদের সহযোগিতার প্রয়োজন হলে সাহায্যের হাত বাড়িয়ে দিন। মনে রাখবেন, সন্তানদের কাছে এমন কিছু প্রত্যাশা করবেন না যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিনা শর্তে সন্তানদের ভালোবাসতে শিখুন। এই পদ্ধতিটি তাদের উন্নতি অগ্রগতিতে অনেক প্রভাব ফেলবে।
বাবা মা অথবা অভিভাবকদের সবসময় আরেকটি বিষয় মনে রাখা দরকার, আর তা হল মানব বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল শিশুকাল। এই সময় সন্তানকে যা শেখানো হয় তাই শেখে। ভবিষ্যতে একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে শিশুদেরকে সুস্থ ও সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিশুর মানসিক বিকাশের এই পর্যায়ে সব সময় ইতিবাচক কথা বলতে হবে। শিশু কোনো ভুল করলে অনেক বাবা মা জিজ্ঞেস করেন, তুমি এটি কার কাছ থেকে শিখেছো? এমন প্রশ্ন করা যাবে না। তাহলে শিশু অন্যের উপরে দোষ চাপিয়ে দিতে পারে, মিথ্যা কথা বলা শিখতে পারে, আর এই বদভ্যাস সারা জীবন থেকে যেতে পারে। এক্ষেত্রে শিশুর কাছে প্রশ্ন করা যেতে পারে, তুমি এটা কেন করেছো? এর ফলে সন্তানেরা ভুল স্বীকার করে নেবে এবং সত্য কথা বলা শিখবে। তখন তাকে বুঝিয়ে বলতে হবে যে কাজটি করেছো তা ভালো কাজ নয়, এটা আর করো না। এই বাস্তবতাও মেনে নিতে হবে যে শিশু সন্তানদের চিন্তা ও বোধশক্তি পরিপক্ক নয়, এ কারণে তাদের ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। বাবা মা তথা অভিভাবকদেরকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সুস্থ জীবন শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
যুদ্ধ ও আসল অপরাধী,
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। যুদ্ধ ও আসল অপরাধের শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসরে আমরা 1967 সালের আরব ও ইসরায়েল যুদ্ধ সম্পর্কে আলোচনা করব।
গত পর্বের আলোচনায় আমরা বলেছিলাম ইসরায়েল ও তার পক্ষের পশ্চিমা শক্তিগুলোর বহু বছরের প্রচারণায় এটা বলা হতো যে 1967 সালের যুদ্ধ তেল আবিবের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল আরব দেশগুলোর পক্ষ থেকে, এবং ইহুদিবাদী এই অবৈধ রাষ্ট্র আত্মরক্ষায় নিয়োজিত হতে বাধ্য হয়েছিল মাত্র। অথচ বাস্তবতা হল ইসরায়েল ও তার সহযোগী পশ্চিমা শক্তিগুলোই এ যুদ্ধের জন্য ব্যাপক পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছিল। পরবর্তীকালে ইসরায়েলি কর্মকর্তাদের কথা থেকেই এ বাস্তবতা বেরিয়ে পড়ে। এ প্রসঙ্গে আমরা সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী মোনাচেম বেগিন ও ইসহাক রবিনের স্বীকারোক্তি তুলে ধরেছি। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ, মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাসা গ্রান্ডা রায় নানা যুক্তি তুলে ধরে প্রমাণ করেছেন যে 1967 সালের ওই যুদ্ধটা ইসরায়েলি বাঁধিয়েছিল। এর অন্যতম প্রমাণ, মিশরের নেতা নাসের তখন ইয়েমেনের গৃহযুদ্ধ নিয়ে ব্যস্ত ছিলেন, আর তিরান প্রণালী বন্ধ করাটা ছিল নিছক একটি প্রতীকী পদক্ষেপ। ইসরায়েলের মাত্র 2% বাণিজ্য বিনিময় ঘটত এই পানিপথ দিয়ে।
অবশ্য কাসাগান্ডা রায় মনে করেন, সে সময় ইসরায়েল সীমান্ত থেকে জাতিসংঘের শান্তিরক্ষা প্রত্যাহার করতে বলে মিশরের প্রেসিডেন্ট নাসের মারাত্মক ভুল করেছিলেন। রায় বলেছেন, নাসের এই ভুলটি করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসনের মিথ্যা প্রতিশ্রুতির কারণে। লিন্ডন নাসেরকে এই ভরসা দিয়েছিলেন যে ইসরায়েল হামলার পদক্ষেপ নেবেন না। সম্প্রতি মার্কিন সরকার তার গোপন তথ্যাগার থেকে যেসব তথ্য ফাঁস করেছে, সেসব তথ্য ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের জনসন লাইব্রেরির দলিল প্রমাণের আলোকে দেখা গেছে মার্কিন সরকার এটা জানত যে দখলদার ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল মিশর ও সিরিয়া বিমান বাহিনীকে কয়েকদিনের মধ্যে ধ্বংস করতে সক্ষম হবে। ইসরায়েল ঠিক কখন যুদ্ধ শুরু করবে মার্কিন সরকার সে বিষয়ে না জানলেও নানা তথ্য প্রমাণে দেখা যায় ইসরায়েল যে আরব দেশগুলোতে হামলার পাঁয়তারা করেছে ওয়াশিংটন তা ঠিকই জানত।
যুদ্ধ শুরু হওয়ার ঠিক 3 দিন আগে, অর্থাৎ 1967 সালের 3রা জুন, দখলদার ইসরায়েলের গোয়েন্দা বিভাগের প্রধান মীর আমিত ওয়াশিংটনে যান এবং উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তার ওই সফরের উদ্দেশ্য এটাই ছিল যে ইসরায়েল যদি আরব দেশগুলোতে হামলা চালায় তাহলে মার্কিন সরকার কোনো প্রতিবাদ বা আপত্তি জানাবে কিনা তা জানা। এই সাক্ষাতের সময় মার্কিন কর্মকর্তারা মীর আমিতকে জানান, মিশর ইসরায়েলে হামলা করতে চায় এমন কোনো তথ্য প্রমাণ তাদের কাছে নেই, তবে যদি যুদ্ধ হয়েই যায় তাহলে ওয়াশিংটন এটা জানে যে ইসরায়েল নাসেরের নেতৃত্বাধীন মিশরকে হারিয়ে দিতে সক্ষম হবে। ফলে ইহুদিবাদী ইসরায়েল নিশ্চিত হয়ে যায় যে 1956 সালের আরব ইসরায়েল যুদ্ধের বিপরীতে এবারের যুদ্ধে মার্কিন সরকার তেল আবিবেরই পক্ষ নেবে। 1956 সালের যুদ্ধের সময় মিশর থেকে সরে আসার জন্য দখলদার ইসরায়েলকে চরমপত্র দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার।
যাই হোক, 1967 সালের 6 দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 242 নম্বর প্রস্তাবে এই যুদ্ধে অধিকৃত আরব দেশগুলোর সমস্ত অঞ্চলের উপর দখলদারিত্বের অবসান ঘটাতে ইসরায়েলকে নির্দেশ দেয়। কিন্তু বর্ণবাদী ইসরায়েল মার্কিন মদদের জোরে কেবল এই বাধ্যতামূলক প্রস্তাবই নয়, বরং জাতিসংঘের কোনো প্রস্তাবই কখনো বাস্তবায়ন করেননি। অথচ মার্কিন সরকার ইচ্ছা করলে জাতিসংঘের ওই প্রস্তাব মেনে নিতে ইসরায়েলকে বাধ্য করতে পারত, এবং ফলে ইসরায়েল 1967 সালের জবরদখল করা সমস্ত আরব অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হতো। আসলে মার্কিন সরকারের অভ্যন্তরীণ রাজনীতি ও ক্ষমতার বিশেষ অবকাঠামো সহ নানা কারণে দেশটির সরকার ইসরায়েলের উপর এ বিষয়ে চাপ সৃষ্টি করতে রাজি নয়, ও তা করতেও সক্ষম নয়। মার্কিন সরকার প্রতি বছর ইসরায়েলকে 350 কোটি ডলার অর্থ সাহায্য দিয়ে থাকে। এ অর্থের সাহায্য ছাড়া দখলদার ইসরায়েল তার আগ্রাসী ও দখলদারিত্বের নীতি অব্যাহত রাখতে সক্ষম নয়। মার্কিন সরকার এ ধরনের সহায়তা বন্ধ করলে বা বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও ফিলিস্তিন দখলদার ইহুদিবাদী নেতারা বিশ্ব সমাজ ও জাতিসংঘের নির্দেশগুলো মানতে বাধ্য হতো।
কিন্তু মার্কিন সরকার কখনো এ ধরনের হুমকিও দেবে না, আর মার্কিন সরকারের এ ধরনের নীতির কারণেই এই সরকার মধ্যপ্রাচ্য সহ গোটা মুসলিম বিশ্বে এবং অন্যান্য অঞ্চলেও স্বাধীনচেতা ও মুক্তিকামী জনগণের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। ফিলিস্তিন ও ইহুদিবাদী ইসরায়েলের ব্যাপারে মার্কিন অযৌক্তিক নীতিতে পরিবর্তনের কোনো দূরবর্তী সম্ভাবনাও কেউ দেখছেন না। যাই হোক, ফিলিস্তিনে ইসরায়েলি জবরদখল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অমীমাংসিত সংকট। এর ফলে বেশ কয়েকটি ধ্বংসাত্মক যুদ্ধ সংঘটিত হয়েছে। শুধু তাই নয়, এই ফিলিস্তিন সংকটের ন্যায়সঙ্গত সমাধান হচ্ছে না বলে গোটা মধ্যপ্রাচ্যেই অস্থিতিশীলতা বিরাজ করছে।
মূলত দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পাশ্চাত্য ও মার্কিন সরকারের অন্ধ সমর্থনের কারণেই এই অবৈধ সরকারের দম্ভ ও উদ্ধত্য দিনকে দিন বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল তার সন্ত্রাসী ও সম্প্রসারণকামী তৎপরতা অব্যাহত রেখেছে, ফলে আরব সরকারগুলোর সঙ্গে আবারও ইসরায়েলের যুদ্ধ ও সংঘর্ষ হয়েছে। বিশ্লেষক ও বিশেষজ্ঞরা মনে করেন, মধ্যপ্রাচ্যের বিষ ফোঁড়া হিসেবে বিরাজমান ইসরায়েলকে পুরোপুরি নির্মূল করা ছাড়া এ অঞ্চলে শান্তি ফিরে আসবে না, আর একমাত্র সশস্ত্র প্রতিরোধ এবং মুসলিম ও আরব দেশগুলোর ঐক্যই এই কাঙ্ক্ষিত শান্তি ফিরিয়ে আনতে পারে। ফিলিস্তিনিদের ইন্তিফাদা, গণজাগরণ ও হামাসের নেতৃত্বে গাজাবাসী সশস্ত্র প্রতিরোধ এবং লেবাননের হিজবুল্লার সশস্ত্র প্রতিরোধের বিষয়কর সাফল্যই এই বাস্তবতার সবচেয়ে ভালো দৃষ্টান্ত ও প্রমাণ। Thank you.